আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরও স্টোরির জন্য দেখুন sbs.com.au/bangla।
রাজনৈতিক সমাধান না মেলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজ। ইউক্রেন এবং গাজায় যুদ্ধ আবহের মধ্যে জার্মান চ্যান্সেলরের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পর জার্মান চ্যান্সেলর বলেছেন তারা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে রাজনৈতিক সমাধানের পক্ষে কথা বলেছেন, কারণ এই পদ্ধতি উন্নয়ন, সমৃদ্ধি এবং বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা রক্ষা করার জন্য অপরিহার্য। ওলাফ সোলজ আরো বলেছেন, রাজনৈতিক সমাধান না মেলার কারণেই মধ্যপ্রাচ্য এখনো অগ্নিগর্ভ। মাল্টিপোলার বিশ্বে কোনো পুলিশ নেই, সাধারণ নিয়মগুলো পর্যবেক্ষণ করে এমন কোনো প্রহরীও নেই। রাশিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সফল হয়, তবে ইউরোপের সীমানা ছাড়িয়েও এর প্রতিক্রিয়া হবে। এই ধরনের ফলাফল বিশ্বের সামগ্রিক নিরাপত্তাকে বিপন্ন করবে। আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রপুঞ্জের নীতির ভিত্তিতেই এর সমাধান করতে হবে, বলেছেন জার্মান চ্যান্সেলর।
We are meeting in the world's biggest democracy, the fastest growing major economy in the world, with the most rapidly expanding renewable energy sector of any major economy. A country at the heart of the world's most dynamic region, the Asia Pacific. In a nutshell, the Asia Pacific conference has come to the right place at the right time.
অন্যদিকে এবার লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত এবং চীন। আগামী কয়েকদিন সময় লাগবে সীমান্ত থেকে সমস্ত কিছু সরিয়ে ফেলতে। খবর ইতিমধ্যেই চারদিন নালা থেকে পশ্চিমে সরছে ভারতীয় সেনা, পূর্ব দিকে সরে গিয়েছে চীনা সেনাও। পরের সপ্তাহ থেকেই আবার স্বাভাবিক টহলদারি শুরু হতে পারে সীমান্তে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিক্স সামিটে যোগ দেওয়ার ঠিক আগেই সেনা সরানো এবং 2020 সাল থেকে তৈরি সমস্যাগুলো সমাধান করতে ভারত চীন একমত হয়েছে। চীনের তরফেও একই কথা জানানো হয়েছে বিবৃতি দিয়ে। এরপর রাশিয়ার কাজানে ব্রিক্স সামিটের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে। সেই বৈঠকে দুই রাষ্ট্রনেতাই পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহলদারি এবং সেনা প্রত্যাহারের বিষয়ে ভারত এবং চীনের চুক্তিকে সমর্থন করেছেন। এদিকে ব্রিক্স সামিটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। আলোচনার টেবিলে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে রণক্ষেত্র যে সমস্যার সমাধান হয় না, সে কথা ফের একবার মনে করিয়ে দিয়ে বন্ধু পুতিনকে শান্তির বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে আগামী দিনে দিল্লি ও মস্কো বন্ধুত্ব আরো মজবুত করার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এই অবস্থায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপে দ্বিচারিতার জায়গা নেই, ব্রিক্স সামিটে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিক্স এর প্লেনারি সেশনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেছেন, ব্রিক্স সামিট এমন একটা সময় হয়েছে যখন বিশ্বকে ঘিরে রেখেছে যুদ্ধ, সংঘাত, আর্থিক অনিশ্চয়তা, আবহাওয়াগত পরিবর্তন এবং সন্ত্রাসবাদ। বিশ্বে চর্চা চলছে উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব এবং পশ্চিম ভাগাভাগি নিয়ে। প্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তা, ডিপ ফেক, জিন ইনফরমেশন নিয়েও নানা চ্যালেঞ্জ উঠে আসছে। এই রকম পরিস্থিতিতে ব্রিক্স থেকে বহু আশা রয়েছে। এই প্রেক্ষাপটে সকলের দৃষ্টিভঙ্গি জনগণকেন্দ্রিক থাকা উচিত। বিশ্বকে এই বার্তা দেওয়া উচিত যে ব্রিক্স একটি বিভাজনকারী নয়, বরং একটি জনস্বার্থ গোষ্ঠী। এরই মধ্যে এটা যুদ্ধের সময় নয়, আলোচনার মাধ্যমে মতবিরোধের নিষ্পত্তি করতে হবে। বিশ্বে যুদ্ধ আবহে ব্রিক্স প্লাস ফরম্যাটে ফের প্রধানমন্ত্রীর বার্তা স্মরণ করিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কাজানে ব্রিক্স প্লাস ফরম্যাটে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী। সেখানে তিনি বলেছেন, বর্তমানে সকলেই একটা প্যারাডক্সের মুখোমুখি হয়েছে। কিছু দীর্ঘস্থায়ী সমস্যাগুলো আরো জটিল আকার ধারণ করছে, ফলে দ্বন্দ্ব বা উত্তেজনা এখন মোকাবিলা করার প্রয়োজন রয়েছে। বিরোধ বা মতবিরোধ যাই থাকুক না কেন, সেটা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। ব্যতিক্রম ছাড়াই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা উচিত।
Addressing conflicts and tensions effectively is a particular need of the day. Prime Minister Modi has emphasized that this is not an era of war. Disputes and differences must be settled by dialogue and diplomacy. Agreements, once reached, must be scrupulously respected. International law should be adhered to without exception. And there should be zero tolerance for terrorism.
এবার দেশের খবর। মা সোনিয়া গান্ধী, দাদা তথা দেশের বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে কেরলের ওয়েনাডে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। মনোনয়ন জমা দিয়ে একটি রোড শো করেছেন তিনি। নির্বাচনী রাজনীতিতে অভিষেক পর্বে প্রিয়াঙ্কা গান্ধী বলছেন, সেই 1989 সালে 17 বছর বয়সে প্রচারে গিয়েছিলেন তিনি। গত 35 বছরে কখনো মা, কখনো দাদা, কখনো সহকর্মীদের হয়ে প্রচার করেছেন। এই প্রথম নিজের জন্য প্রচার করছেন। বলেছেন, গোটা দুনিয়া যখন তার দাদার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন ওয়েনাডবাসী পাশে দাঁড়িয়েছিলেন। তার পরিবার ঋণী থাকবে চিরকাল। যদি সুযোগ পান, তবে ওয়েনাডবাসীর হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা তার কাছে অত্যন্ত সম্মানের। উল্লেখ্য, এবারে লোকসভার ভোটে ওয়েনাড এবং উত্তরপ্রদেশের রায়বেরিলি থেকে নির্বাচনী লড়াই করেছিলেন রাহুল গান্ধী। দুটো কেন্দ্রেই দাদার প্রচারে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। লোকসভা ভোটে দুটো আসন থেকেই 3.5 লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। এরপর 17 জুন রায়বেরিলি ধরে রেখে ওয়েনাডের সাংসদ পদ থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন রাহুল গান্ধী। সেই সঙ্গে জানিয়েছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ওই আসনে উপনির্বাচনে লড়াই করবেন কংগ্রেসের প্রার্থী হয়ে।
মাই মাদার ইজ সিটিং হিয়ার। When my father died, it was my sister who looked after my mother. She was 17 years old when Papa died. My mother lost everything. My father lost everything. Sorry, my sister lost everything. And I'm confident that my sister is ready to sacrifice anything for her family.
এবার পশ্চিমবঙ্গের খবর। অবশেষে তুলে নেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচি। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে সহকর্মী মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপত্তার দাবিতে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছিলেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে প্রায় 2 ঘন্টার বৈঠকে তীব্র বাদানুবাদ এবং সওয়াল পাল্টা সওয়ালের মধ্যে প্রথমে নিজেদের দাবি আদায়ে অনড় দেখিয়েছে জুনিয়র ডাক্তারদের। রাজ্য প্রশাসনের তরফে এই প্রথম জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠক লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে দেখানোর ব্যবস্থা হওয়ায় ধর্মতলার মঞ্চে অনশনকারীরা যখন তার নজরে রেখেছেন, তখনই তাতে নজর ছিল সিনিয়র ডাক্তারদের থেকে রাজ্যের সাধারণ মানুষেরও। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কমেন্টস এর বন্যা বইছে জুনিয়র ডাক্তারদের পক্ষে বিপক্ষে। পরে জানানো হয়েছে, নির্যাতিতা সহকর্মীর বাবা মায়ের অনুরোধেই আমরণ অনশন কর্মসূচি আপাতত প্রত্যাহার করছেন তারা।
এবং সমাজের সমস্ত বিশিষ্ট জন, বিশিষ্ট নাগরিক যারা আমাদের বারবার এই রিকোয়েস্ট করেছেন, সেই জায়গাটাকে সম্মান রেখে এবং আমাদের লড়াইকে আরো সামনের দিকে আরো তীব্রতর ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার রেখে আমার অনশনের যে জায়গা, সেই জায়গাটা আমরা প্রত্যাহার করছি।
এদিকে 17 দিনের এই অনশন পর্বে তাদের কয়েকজন সহযোদ্ধা অসুস্থ হয়ে ICU ভর্তি হয়েছেন, কিন্তু তাতেও তাদের আন্দোলন থামেনি। জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত কাজে ফিরলেও পরিস্থিতির ওপর নজর রাখবেন তারা। যদি দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনের তরফে দেওয়া নির্দিষ্ট প্রতিশ্রুতি রূপায়ণে গাফিলতি রয়েছে, তবে ফের আন্দোলনের পথে ফিরবেন জুনিয়র ডাক্তার। অন্যদিকে প্রচন্ড মানসিক চাপের মধ্যে রয়েছেন তারা। এমনটাই জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন আরজিকরের নির্যাতিতার বাবা মা। আদালতের নির্দেশে ঘটনা তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI, সেই দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ধর্ষণ এবং খুনের ঘটনায় কি ভাবছেন তাও জানতে চান ওই নির্যাতিতার বাবা মা। আর দুর্গাপূজার পর উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গে হানা দিয়েছে ঘূর্ণিঝড় ডানা। প্রতিবেশী উড়িষ্যার উপকূলে ল্যান্ডফল হলেও তার প্রভাবে পশ্চিমবঙ্গে লাগাতার বৃষ্টি হয়েছে। শহর কলকাতা থেকে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলো ভিজেছে অঝোর ধারায়। এমন দুর্যোগ পরিস্থিতিতে রাজভর রাজ্য সচিবালয়ে নবান্নের কন্ট্রোল রুমে সারারাত বসে নজরদারি চালিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার মাঝেই সতর্ক করেছেন অশান্তি নিয়ে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, দুর্যোগের সুযোগ নিয়েও কেউ কেউ দুষ্টুমি করতে পারে, অশান্তির ছক কষা হতে পারে, পুলিশ এবং গোয়েন্দাদের খুব সতর্ক থাকতে হবে। সামনে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সীমান্ত থেকেও দুষ্টু লোক ঢুকতে পারে, তা যাতে না হয় সেজন্য নজরদারি বাড়াতে হবে।
কলকাতায় একটা কমিউনাল টেনশনের প্ল্যানিং চলছে অল ওভার দা স্টেট করবার জন্য। কোনো দুষ্টু লোক আছে, আমি এদের রাজনৈতিক নেতা বলতে চাই না, ওদের মাথায় হচ্ছে মরুভূমি, শুধু দুষ্টুমির প্ল্যান করে। সেই প্ল্যানটাকে ভেস্তে দিতে হবে IB, STF এবং পুলিশের যে সোর্স, তাকে খুব স্ট্রংলি কাজে লাগাতে হবে।
আর শেষ খবর, কলকাতা শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, অনেকে হঠাৎ হঠাৎ করে আগুন লাগিয়ে দিচ্ছে, বারবার বলা হচ্ছে একটা দমকলের ঢোকার জায়গা নেই। এরপরই কলকাতা পুলিশকে বড়বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার নির্দেশের পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা উন্নত না করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অনেকে হঠাৎ হঠাৎ করে আগুন লাগিয়ে দিচ্ছে, তাকে বারবার বলা হচ্ছে কলকাতায় যে তুমি প্লাস্টিকের এইভাবে গোডাউন করে রাখতে পারো না, তুমি ফায়ার ওয়ার্কস রাখতে পারো না। তা সত্ত্বেও বিশেষ করে বড় বাজার এলাকায় টেরিটি বাজারে যে আগুনটা লেগেছিল, একটা দমকল ঢোকবার জায়গা নেই বললে আবার তর্ক করে যে আপনারা আইদার নিজেদের প্রোটেকশনের জন্য নিজেরা ব্যবস্থা নিন, আর যদি না নেন তাহলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব।
মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের বন্যা বইছে, হচ্ছে মিম, করা হচ্ছে কটাক্ষ। তবে মুখ্যমন্ত্রীর দাবি, শহরের এমন বহু মানুষ রয়েছেন যারা সরু গলিতেও দু তিনটে করে গাড়ি পার্কিং করেন, তার ফলে অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি কোনো কিছুই দরকারের সময় ঢুকতে পারে না, এর ফলে যে কোনো সময় সমস্যায় পড়তে পারেন বা পড়ছেন স্থানীয়রা। পুলিশকে তাই নির্দেশ দেওয়া হয়েছে মাঝে মাঝে এরকম এলাকাগুলোতে সারপ্রাইজ ভিজিট করতে।
এরকম স্টোরি আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।